হ্যালো, এবারে শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বন্যা পরিস্থিতিতে আসন্ন কোরবানির ঈদ। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ শাহাদত হোসেন সবুজ। শ্রোতা বন্ধুরা, যেমনটি আপনারা শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বন্যা পরিস্থিতিতে আসন্ন কোরবানির ঈদ। বন্যা দুর্গত পানিবন্দী মানুষের প্রতি আমাদের সমবেদনা জানিয়েই শুরু করছি আজকের হ্যালো ওয়াশিংটন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নানা স্থানে দীর্ঘদিন থেকে বন্যা হচ্ছে, এখনও অনেকে বিপজ্জনক অবস্থায় রয়েছেন। গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যেও নানা অঞ্চলে প্রচণ্ড বন্যা হচ্ছে। বাংলাদেশে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, পানিবন্দী অবস্থায় রয়েছেন, এবং খুব শীঘ্রই এই পরিস্থিতি সবাই কাটিয়ে উঠতে পারবে বলেই আমরা আশা করছি। তবে বন্যার সময় অনেক সমস্যা দেখা দেয় যা আমাদের এখতিয়ারের মধ্যে নয় এবং থাকেও না। তবে বন্যা পরবর্তী নানা ধরনের সমস্যা মোকাবেলা এবং সামাল দেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি বা পরিকল্পনা এই পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করে। তো আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় তো আপনারা শুনলেন, এবং আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনজন বিশেষ অতিথি। ঢাকা থেকে যোগ দিচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত। অধ্যাপক আইনুন নিশাত, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ধন্যবাদ। ঢাকা থেকে যোগ দিচ্ছেন প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। মিজানুর রহমান খান, আপনাকেও স্বাগত। আর ম্যারিল্যান্ড থেকে যোগ দিচ্ছেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনে চিকিৎসা বিজ্ঞান বিষয়ে গবেষণা করছেন গবেষক ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন। ডক্টর নাকিবউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আসলে। আর সেই সঙ্গে আমাদের শ্রোতাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তো প্রথমেই, অনুষ্ঠানের প্রথমেই আমরা আমাদের ফেসবুকের একটি মন্তব্য দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে, সবার আগে বন্যার কারণ লিখেছেন ফাইন্ড আউট করা, খুঁজে বার করা। প্রতি বছর বৃষ্টিপাত হবেই, আর যদি পানির গতিপথ বাধাপ্রাপ্ত হয় তাহলে বন্যায় পরিণত হবে। সবার আগে নদীগুলো এমনভাবে সংস্কার করতে হবে যাতে অতি বৃষ্টির পানি সরাসরি সাগরে বাধাপ্রাপ্ত ছাড়াই যেতে পারে। এই জন্য শুধু কেবলমাত্র আমাদের দেশের পক্ষে সম্ভব নয় এই পরিস্থিতি সামাল দেওয়া, তাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান এইসব দেশসমূহকেও একইভাবে সংস্কার করতে হবে। তাহলে প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে। তো এই মন্তব্যটি করেছেন ফারুক হোসেন আমাদের ফেসবুকে। তো প্রথমেই এই মন্তব্যটি আপনারা শুনেছেন, প্রথমেই আমি যাচ্ছি অধ্যাপক আইনুন নিশাত আপনার কাছে।
দেখুন, আমরা যারা পানি নিয়ে কাজ করি, নদী নিয়ে কাজ করি, বন্যা নিয়ে কাজ করি, প্রতি বছর বাংলাদেশের চার ভাগের এক ভাগ ডুবে না গেলে আমরা আতঙ্কিত হই। হলোটা কি? কাজে পানি দেখলেই আপনি সেটা বন্যা বলবেন আর নদীর নাব্যতা রক্ষা করার কথা বলবেন, এটা হবে না। তার সাথে টাইমিং এর একটা ব্যাপার আছে, কখন ঘটছে, কিভাবে ঘটছে। আমরা রিভার মেকানিক্স এ বলি প্রতি দুই বছর 2.33 ইয়ার রিটার্ন পিরিয়ড, মানে দুই বছরে অন্তত একবার, আর তিন বছরে তো হবেই, একবার নদীর দুই কুল উচ্চে পানি উঠবে। এখন থেকে 100 বছর আগে নদীতে বাঁধ ছিল না, অর্থাৎ নদীর সমান্তরাল বাঁধ ছিল না, পানি উচ্চে উঠে বাংলাদেশের 60-70 ভাগ এলাকা প্লাবিত হতো। 88-এর বন্যায় হয়েছে, 98-এর বন্যায় হয়েছে, 2004-এ হয়েছে, 2007-এ হয়েছে, 55-তে হয়েছে, 56-তে হয়েছে, 54-তে হয়েছে, তার আগেও প্রচুর পাওয়া যাবে। এটা এটা কিছুদিন পরপর একটা অতিমাত্রায় বন্যা হয়, এটা প্রাকৃতিক। কিন্তু বন্যার সময়টা বুঝতে হবে, সময়ের সাথে ক্ষয়ক্ষতি, ডুবে গিয়ে ক্ষতি হলে বন্যা। আজকে সিলেটে তাহিরপুর থানাতে আপনি যে কোনো জায়গাতে গেলে 20 ফুট পানি পাবেন, এটা বন্যা না, এটা স্বাভাবিক বর্ষা। কিন্তু এবছরই এপ্রিল মাসে যখন ওখানে 5 ফুট কি 7 ফুট পানি হয়েছে, তখন সেটা তীব্র তীব্র বন্যা হয়েছে। কারণ হচ্ছে তখন বোরো ধান কাটার মৌসুম, বোরো ধান ম্যাচিওর হতে পারেনি, ধানটা নষ্ট হয়ে গেছে। আমাদের প্রধান ফসল বোরো চালু হয়েছে 72-এর পরে, সেজন্য ফ্ল্যাশ ফ্লাড যেগুলোতে হয় নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, ভৈরববাজার ইত্যাদি এই এলাকার দিকে আমাদের নজর রাখতে হয়। সেখানে আমাদের বাঁধের ব্যবস্থা আছে, যেটা মে মাস পর্যন্ত পানিটা ঠেকাবে, তারপরে ডুবে যাবে, ডুবন্ত বাঁধ, যেটা এবছর বহু জায়গাতে ভেঙে গেছে, কিছু জায়গায় ওভারটপ করেছে। এবারে আসি দেশের ভিতরে। এবছর ব্রহ্মপুত্র নদী বাহাদুরাবাদে সর্বকালের সর্বোচ্চ পানির সীমা অতিক্রম করেছে। এটা সম্পূর্ণ প্রাকৃতিক, পানিটা এসছে ভারত থেকে এবং সেটাও প্রাকৃতিক। আমি একবারও উচ্চারণ করছি না যে ভারত পানি ঠেলে দিয়েছে, ঠেলে দেওয়ার কোনো প্রশ্নই নেই, এবং আসামও ভুগছে এবং সেই সাথে সেই পানিটা নেমে এসছে বাংলাদেশে
এবং পশ্চিমবঙ্গেও, পশ্চিমবঙ্গের অনেক জায়গা,
পশ্চিমবঙ্গের ইতিহাস আলাদা না, পশ্চিমবঙ্গের সাথে আসাম মিলাবেন না। এই হচ্ছে পানি নিয়ে যারা কথা বলেন, একবার আসাম থেকে ত্রিপুরায় যান, ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে যান, উদরপিণ্ডি ভূদরগারে ঢুকিয়ে একটা যাচ্ছে তাই অবস্থার সৃষ্টি করেন। হ্যাভিং সেইড দ্যাট, ব্রহ্মপুত্র যদি আমরা দেখি এবং আসামের যদি কেউ শুনতে থাকেন, এবছর জুলাই মাসের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত একটা মারাত্মক বন্যা হয়েছে। তারপরে অগস্টের 10-11 তারিখ থেকে পানির তীব্র গতিতে বাড়তে থাকে, প্রতিদিন 40 সেন্টিমিটার, যেটা রেকর্ড। আমার সামনে এই হাইড্রোগ্রাফটা খোলা আছে, আজ পর্যন্ত কোনো সময় হয়নি। তারপরে সেটা 15 তারিখে আজকাল পর্যন্ত ব্রহ্মপুত্রের যত রেকর্ড আছে সেটা ছাড়িয়েছে, অর্থাৎ এটা তীব্র বন্যায় পরিণত হয়েছে। সেই পানিটা ধলেশ্বরী দিয়ে ঢাকার দিকে আসছে, ওল ব্রহ্মপুত্র দিয়ে দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছে, সিরাজগঞ্জে চলে আসলো, আস্তে আস্তে যখন গোয়ালন্দর কাছে এসছে তখন গোয়ালন্দে গঙ্গার পানি নামছে এবং গঙ্গার পানি লাকিলি এবছর বিপদসীমা অতিক্রম করেনি, কিন্তু বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে এবং গঙ্গার পিক ফ্লো, সরি আমি ভুল বলেছি, বিপদসীমা অতিক্রম করেছিল অগস্টের 19 তারিখে। তাহলে অগস্টের 19-20 তারিখে ব্রহ্মপুত্রর পানি, এবং এই পানির পরিমাণটা বুঝতে হবে, ধরুন 70,000 কিউবিক মিটার পার সেকেন্ড। এই 70,000 কিউবিক মিটার সেকেন্ড যদি আজকে আমি সিলেটে দিয়ে দেই, তাহলে সাজালালের দরগা অর্থাৎ একটা পাহাড়ের উপরে সেটাও পানির তলায় থাকবে। গঙ্গা নদীতে এবং ব্রহ্মপুত্রতে একসাথে পিক ফ্লো আসার কারণে আমরা বলছি 88 ফ্লোর মতো অবস্থা দাঁড়িয়েছে। 21 তারিখে ফ্লোটা যখন চাঁদপুরে এসছে সেখানেও মেঘনার সর্বোচ্চ সীমা ছিল এবং একই সাথে অমাবস্যার কারণে জোয়ারের পরিমাণ অস্বাভাবিক ছিল এবং এখনো আছে। এটার কারণে দেশের মধ্যবর্তী অঞ্চল যেখানে বন্যা প্রোটেকশনের ব্যবস্থাটা ততটা ভালো না, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এই এলাকাগুলো ডুবেছে, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, আর যদি আমার ইতিমধ্যে 88 পরের থেকে প্রচুর বাঁধ তৈরি হয়েছে। আমার খুব দুঃখ লাগে সাংবাদিকরা যখন ফোন করে তারা জানতে চায় ঢাকায় পানি উঠবে কিনা, এজ ঢাকায় পানি না উঠলে আর বন্যা নেই। এখন ঢাকাতে 1989-90-91-তে টঙ্গি ব্রিজ থেকে আশুলিয়া, আশুলিয়া থেকে গোরানচাঁদবাড়ি, গোরানচাঁদবাড়ি থেকে মিরপুর ব্রিজ, মিরপুর ব্রিজ থেকে কল্যাণপুর হয়ে মিরপুর থেকে বুড়িগঙ্গা ব্রিজ পর্যন্ত বাঁধ তৈরি হওয়ার কারণে ঢাকা শহর পশ্চিম অংশে যে 1 কোটি লোক বসবাস করে তারা এখনো নিরাপদে আছেন, কিন্তু ঢাকার পশ্চিমাংশে যে 20-30 লক্ষ লোক থাকে তারা পানির তলায়। কাজেই এটা ডিপেন্ড করছে আমাদের কি ধরনের প্রতিরোধক ব্যবস্থা আছে। ব্রহ্মপুত্র যেটা বললাম সবচেয়ে তীব্র বন্যা হয়েছে, সেটা প্রতিরোধক ব্যবস্থা টিকে গেছে। কুড়িগ্রাম দ্যাট ইস ধরলা বিৎকুমার যেটা ভুটান থেকে নেমে আসে সেটা সর্বকালের সীমা অতিক্রম করেছে এবং সবচেয়ে খারাপ অবস্থা গেছে তিস্তাতে। তিস্তাতে যে পানি এসছে সিকিম, পশ্চিমবঙ্গ হয়ে সেটাতে আমাদের আজ পর্যন্ত পানির যত রেকর্ড আছে সেটাকেও ছাড়িয়ে গেছে। অর্থাৎ যে সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা, প্রকৃতি একটু বিরূপ হয়েছে। এটা যদি আমার ভাইটি যেটা বললেন যে নদীর নাব্যতা যদি বেশি থাকতো, দেখেন নদীগুলোর বিরাট পরিবর্তন হয়েছে। 1950 সালে নদীটি ছিল 4 কিলোমিটার চওড়া, আজকে নদীটি 12 কিলোমিটার চওড়া, কারণ কেউ কোনো যত্ন নেয়নি। এটা 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 একটা যাচ্ছে তাই অবস্থায় আছে। ওনারা বলবেন ড্রেজিং করুন, ড্রেজিং করলে 1 বছরের মধ্যে পুরো ড্রেজ ম্যাটেরিয়ালটা বাইরের থেকে পলি এসে সেটা ভরে যাবে। কাজেই নদীর নাব্যতা বাড়ানোটা একটা পন্থা আমি স্বীকার করি, কিন্তু সেটা নদী শাসনের মাধ্যমে না করলে হবে না। নেক্সট পয়েন্ট আমি বলে শেষ করছি, আরো আমি জানি অনেকে অপেক্ষা করছেন। আমাদের এখানে এবছর কয়েকটা খারাপ যাচ্ছে, একটা তো এপ্রিলে বন্যা হলো সিলেটে, অগস্ট মাসে বন্যা হলো দেশের মধ্যভাগে, এটা আমরা রিকভার এবং এপ্রিলের বন্যায় বোরো ধান শেষ, অগস্টের বন্যায় আমন ধানটা নষ্ট হবে, কিন্তু সরকার যদি তৎপর হন, সিডলিং সরবরাহ করেন, সেপ্টেম্বরের 15 তারিখে যদি পানি নেমে যায় তাহলে হয়তো ধানটা আমরা রিকভার করতে পারবো। কিন্তু যদি কোনো কারণে সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরে বৃষ্টি হয়, যে আশঙ্কার থেকে আমরা মুক্ত নই, তাহলে বিরাট খাদ্য ঘাটতি দেখা দেবে। আবার অন্যদিকে হঠাৎ হঠাৎ করে এক এক জায়গায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যেমন পার্বত্য চট্টগ্রামে একদিনে 400 মিলিমিটার বৃষ্টি হয়ে ল্যান্ডস্লাইড হয়ে, আমার কাছে ওটা বন্যা, পানিতে ডুবে মারা গেলে বন্যা। ধরলার দুধকুমার তিস্তা সর্বকালের সীমা অতিক্রম করেছে, মহানন্দা এখন উঁচু স্তরে আছে। তো আমি লাস্ট কথাটা বলি, এটার জন্য বাংলাদেশের ফ্লাড ফোরকাস্টিং সিস্টেম অত্যন্ত অত্যন্ত উন্নত, কিন্তু ফোরকাস্টটাকে ওয়ার্নিং করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা আমরা পিছিয়ে আছি। আমি ওয়েবসাইটটা বলি, যে ভাইরা শুনছেন, www.gov.bd। আপনি আমাকে নদীর নাম বলুন, আজকের অবস্থা, 2 মাস আগের অবস্থা, 3 মাস আগের অবস্থা, আগামী 15 দিনের অবস্থা, আমি বাংলাদেশ সরকারের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে এখনই বলে দেব, কারণ ওয়েবসাইট আমার সাথে খোলা আছে।
অনেক ধন্যবাদ অধ্যাপক আইনুন নিশাত। তো আপনার কাছে আমরা বিস্তারিত শুনেছি। তো এবারে আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথি মিজানুর রহমান খান। মিজানুর রহমান খান, আমরা তো বিস্তারিতভাবে জানলাম কোথায় হচ্ছে এবং পানির গতিপথ কিভাবে আমরা পরিবর্তন করতে পারি এবং কিছুটা শুনেছি, কিন্তু আমি আপনার কাছে একটুখানি জানতে চাই, কারণ অধ্যাপক আইনুন নিশাত যেই কথাটি দিয়ে শেষ করলেন, যে বন্যা কোথায় কোথায় হতে পারে বা কী ধরনের সতর্ক সংকেত আমরা দিতে পারি, এবং এটা এই যে সতর্ক সংকেতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই বিষয়ে আমরা কি পদক্ষেপ নিতে পারি অথবা সরকার কি পদক্ষেপ নিচ্ছেন, এবং সেই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কি ধরনের ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে? আমার মনে হয় এটা জানতে পারলে অনেকেই আজকে যারা শুনছেন রেডিও তাদের কিছুটা হলেও তারা আশ্বস্ত বোধ করতে পারেন হয়তোবা। তো মিজানুর রহমান খান,
ধন্যবাদ। যেটা ডক্টর আইনুন নিশাত স্যার খুব সুন্দরভাবে আমাদের দেশের বন্যার যে প্রেক্ষাপট, ঐতিহাসিক পটভূমি ইত্যাদি তুলে ধরেছেন, তো সেখানে আমরা এবারে যে বন্যার শিকার হয়েছি তার ঠিক যে পানি বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট মাত্রায় একটা প্লাবিত একটা জায়গা বিস্তীর্ণ অঞ্চল থাকে, কিন্তু এবারে সেটা অনেক জায়গায় সেটা ছাড়িয়ে গেছে। বিশেষ করে স্যার যেটা বাঁধের কথা বলেছিলেন, আপনি দেখবেন যে কুড়িগ্রামে কথা বলেছি, কুড়িগ্রামে মহাসড়ক যেটা অতীতে কখনো এমনকি বাঁধও ভেঙে যায়নি, এবারে কিন্তু কুড়িগ্রাম এমন একটা জায়গা যেখানে 16টা নদী যেগুলো ভারত থেকে এসছে সেগুলো ওই অঞ্চল থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই এই জায়গাটাই দেখা গেছে যে বাঁধ ভেঙে গিয়েছে, মহাসড়ক অন্তত 4টি স্থানে খুব বড়ভাবে ভেঙে গিয়েছে। তো এখন কথাটা হচ্ছে যে এই যে বাঁধ ভাঙা ভেঙে যাওয়া এবং মহাসড়ক ভেঙে যাওয়া, এই জায়গাগুলোর দিকে যে এগুলো ভেঙে যেতে পারে, কোন মাত্রায় পানি আসলে, সেই বিষয়ে কিন্তু আমাদের ওই অঞ্চলের মানুষ বা গ্রামবাসীকে বা প্রশাসনের কাছে আদৌ কোনো খবর ছিল বা তাদের কাছে এরকমের কিন্তু আমাদের কাছে মনে হয়নি। তো আমার মনে হয় যে ফোরকাস্টের জায়গা থেকে অবকাঠামোগত যে অবস্থা আমাদের রয়েছে, যেহেতু আমাদের দেশে বন্যা আসবে এবং এটা বিচিত্র নয়, একটা কিছু বছর পর পর আসবে, সুতরাং সেইখানে দেখা যাচ্ছে যে আমাদের অবকাঠামোগুলো বন্যা মোকাবেলা করার জন্য এবং কিভাবে কৃষকদেরকে খুব দ্রুত, যেমন আপনি এখন দেখুন কুড়িগ্রাম অঞ্চলের মানুষেরা, বেশিরভাগ এলাকার মানুষেরা জানে না যে তাদের বিকল্প কি ফসল তারা ফলাতে পারেন। ধরেন অনেক জায়গায় দেখা গেছে কুড়িগ্রাম অঞ্চলের মানুষেরা, বেশিরভাগ মানুষেরা আগামী 4-5 মাসের মধ্যে তারা কিন্তু ফসল আর মানে নতুন আরেকটা ফসল তোলার জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই অবস্থায় আমি এবারে ত্রাণের যে জায়গাটা বলবো, যে সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে এবারে সরকারি পরিসংখ্যান থেকে বলছে যে আপনার 32টি জেলায় 80 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দেখুন এই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বন্যা, কিন্তু ইতিমধ্যে আমাদের পরিসংখ্যান এবং প্রস্তুতির যে ব্যবস্থাপনাগত একটা বিরাট সংকট যাচ্ছে। আপনি দেখুন ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা যেটা এখন আমাদেরকে 80 লাখ বলা হচ্ছে, সেই 80 লাখের মধ্যে প্রকৃত ক্ষতিগ্রস্ত কতজন সেটা কিন্তু আবার একটা 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 বড় একটা হিসেবের বিষয়। এবং ত্রাণ তৎপরতা সারা দেশে আমরা যেটুকু খবর পাচ্ছি সেটা প্রয়োজনের তুলনায় অপ্রচুর। যেমন বগুড়ায় খবর পেলাম যে সেখানে বেসরকারি ত্রাণের নিয়ে পৌঁছে গেছে এরকমের মানুষের সংখ্যা খুবই কম, সংস্থাগুলো গিয়েছে তা খুবই হাতে গোনা, কিন্তু এবং সেখানে সরকারিভাবে যে সব সাহায্য গিয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম, যথেষ্ট কম। এবং আবার কুড়িগ্রাম ওই অঞ্চলে আমাকে আমাদের সংবাদদাতারা বলছেন যে প্রায় গড়ে অন্তত 10টি সংগঠন সেখানে এখনো পর্যন্ত যাচ্ছে, তবে তাদের যাওয়াটা হয়তো এরকম ভাবে বেসরকারি সাহায্য গিয়েছে বলে মানুষের ত্রাণ পাওয়ার অবস্থাটা কিন্তু অন্যান্য জায়গার চেয়ে ওখানে একটু ভালো, তবে সেটা তো আর দীর্ঘ সময় ধরে চলবে না। সেই তুলনায় যদি বলেন সরকারের দিক থেকে যে ত্রাণ গিয়েছে সেই ত্রাণের অবস্থাটা কিন্তু,
তবে আমরা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাই যে প্রধানমন্ত্রী বলেছেন যে ক্ষতিগ্রস্তদের ঘর করে দেওয়া থেকে শুরু করে নতুন ফসল না ওঠা পর্যন্ত খাদ্য সরবরাহ এবং কৃষকদের ঋণ ও বীজ এবং শিক্ষার্থীদের জন্য নতুন বই সরকার দেবেন, এটা একটা আশার খবর। তবে প্রকৃত পক্ষে এখন কি দেখা যাচ্ছে, মানে কতটা মানুষের দুর্ভোগের তো শেষ নেই এবং বন্যা পরবর্তীতেও এই বহুদিন ধরে এই সমস্যা চলতে থাকবে, তো আপনার আপনার কাছে আরো কিছু শুনতে চাচ্ছিলাম যে মানে ত্রাণ নিয়ে আমরা কথা বলছিলাম, ত্রাণের এই কিরকম দেখুন
একটা ওখানে একটা চাপ রয়েছে, কারণ হচ্ছে যে আমাদের যে খাদ্য মজুদের যে আমাদের যে গুদামগুলো সারা দেশে রয়েছে তার ধারণ ক্ষমতা 10 লাখ মেট্রিক টন, এবং সেটাই প্রত্যাশিত যে 10 লাখ মেট্রিক টনের একটা মজুদ থাকবে। সেখানে আমরা যে এটাই জেনে এসেছি যে 6 লাখ মেট্রিক টন হচ্ছে একটা নিরাপদ মজুদ, যে গড়ে এটাই থাকতে হবে, এর নিচে গেলে সেটা একটা কিছুটা সমস্যা দেখা দেবে বা সেটা একটা চিন্তার বিষয়। সেইটা কিন্তু 4 মাস আগে সেটা 3 লাখ টনের নিচে নেমে এসেছে, এরকমের খবরাখবরই কিন্তু মিডিয়ায় আসছে। যদিও সরকার থেকে খাদ্যশস্য আমদানি করা বা মজুদ পর্যাপ্ত মজুদের কথা সরকার থেকে দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তবে যে জিনিসটা দেখা যাচ্ছে যে সেইটা খুব পরিষ্কার যে ত্রাণের সরবরাহ প্রয়োজনের তুলনায় এখনো অপ্রতুল। সরকারের প্রতিশ্রুতিগুলো হয়তো আমরা সামনে কিভাবে সেগুলো বাস্তবায়িত হয় সেগুলো আমরা দেখতে পাবো, কিন্তু এখনো পর্যন্ত ত্রাণ তৎপরতা মানে সরকারের দিক থেকে সেটি সর্বত্র কিছু কিছু জায়গায় হয়তো সন্তোষজনক। যেমন আপনি দেখুন রংপুরে এ পর্যন্ত কিছু এলাকায় এ পর্যন্ত মানুষ শুধু আপনার একবার 10 কেজি চাল পেয়েছে, আবার ওই কুড়িগ্রাম এলাকায় 2-3 বারও পেয়েছে, অর্থাৎ 11 তারিখে বন্যা আঘাত হানার পরে। সুতরাং সর্বত্র ত্রাণ তৎপরতা যে ভালোভাবে পৌঁছাচ্ছে বা ব্যবস্থাপনার একটা আমরা যেটুকু বুঝতে পাচ্ছি যে যেটুকুই ত্রাণের একটা ঘাটতি রয়েছে সেইটা একটা উদ্বেগের জায়গা, আর দ্বিতীয় তো ব্যবস্থাপনার একটা সংকট খুব বেশি, যে যে খুব প্রয়োজন যাদের, যে বেশি যারা অভাবী তাদের কাছে ঠিক ত্রাণটা পৌঁছে দিচ্ছে, পৌঁছানো সম্ভব হচ্ছে সেই খবরটা আমরা পাচ্ছি না। বিশেষ করে আপনার আজকের আলোচনার যে বিষয়, যে ঈদের বিষয়টি যেটি আপনি বলছেন, এটুকু আমি বলতে চাই যে আমি অনেক খবরাখবর সংগ্রহ করেছি আপনার কাছ থেকে, এটা শুনে যে আপনারা এরকমের একটি অনুষ্ঠানের আয়োজন করবেন, তাতে আমাদের সংবাদদাতারা কিন্তু কেউ কোথাও থেকে বলেননি, সেটা দুঃখই লাগছে যে সরকারিভাবে কোনো একটা ঈদের একটা প্যাকেজ বা একটা বিশেষ কোনো কিছু তাদেরকে দেওয়া যাতে তারা ঈদ উদযাপন করতে পারেন, ওই রকমের এখনো পর্যন্ত কোনো উদ্যোগের কথা জানা যাচ্ছে না।
অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় এসে যায় বন্যার সাথে সাথে, বন্যার সময় মানুষ বন্যার সময় এবং পরেও আমরা দেখেছি যে অনেক অসুখ বিসুখ বিস্তার লাভ করে, তো আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন। ডক্টর নাকিবউদ্দিন, আপনার কাছে শুনতে চাই যে এই পরিস্থিতিতে কিভাবে সতর্ক থাকলে কিছুটা কিছুটা এড়ানো যেতে পারে এই এই দিকটা।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া আপনাকে, এবং সেই সাথে আপনার মাধ্যমে ভয়েস অফ আমেরিকাকেও। অত্যন্ত সময় উপযোগী আলোচনা আমি মনে করি। আমি খুব মনোযোগ দিয়ে অধ্যাপক আইনুল নিশাদ এবং জনাব মিজানুর রহমানের চমৎকার বক্তব্যগুলো শুনছিলাম। একটা জিনিস আমার যেটা মনে হলো, যেটা অধ্যাপক আইনুল নিশাদ বলেছিলেন যে পানি তো বাড়ছে, কিন্তু এই আগাম সতর্কতাটা কিভাবে বলা যেতে পারে, সেই ব্যাপারে আমি একটা জিনিস যোগ করতে চাই যে আগাম সতর্কতার ব্যাপারে আমার যেটা মনে হয় যে বাংলাদেশে মাধ্যম গণমাধ্যম অনেক ছড়িয়েছে, ভালোভাবে ছড়িয়েছে, এবং অধ্যাপক নিশাদ বলেছেন যে www.gov.bd এই ওয়েবসাইটটার কথা। এছাড়া আরেকটা ব্যাপার যেটা আমি যতদূর জানি বাইরে প্রবাসে বসেও, যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে কমিউনিটি রেডিও এই ব্যাপারটা আস্তে আস্তে খুব জনপ্রিয় হচ্ছে এবং হয়েছে। অনেকে কমিউনিটি রেডিও ব্যাপারটা শুনছেন, কমিউনিটি রেডিওর বিভিন্ন অনুষ্ঠানগুলো শুনছেন,
এবং অনেকগুলো কমিউনিটি রেডিও স্টেশনও হয়েছে, প্রচার হচ্ছে,
এবং তারা খুব চমৎকার অনুষ্ঠান করছেন যেটা আঞ্চলিকভাবে খুব জনপ্রিয়, যেটা আমি বিদেশে বসেও যখন আমি খবর রাখি তখন আমি খবরগুলো পাই। এমন কোন কিছু করা যায় কিনা এই বছর থেকে, এবং এটা অনতিবিলম্বে করা উচিত, এমন কিছু করা সম্ভব কিনা সরকার এবং বেসরকারি পর্যায়ে, যাতে বন্যার আগাম সতর্কতাগুলো যেগুলো ওয়েবসাইটে আসছে সেগুলোই আবার কমিউনিটি রেডিওর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এবং এনশিওর করা হচ্ছে যে এই অনুষ্ঠানগুলো মানুষের কাছে খুব গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে কিনা। আমি মনে করি এই জিনিসটা আপনারা ভেবে দেখতে পারেন। আরেকটা জিনিস যেটা আমার মনে হয়, যেসব গেট টুগেদার গুলো হয়, জমায়েত যেগুলো হয়, যেমন শুক্রবার নামাজের সময়, জুম্মার সময়, তো ইমামদের মাধ্যমে বা যারা এখানে অনেকে আসছেন, বা রোববার চার্চে, যারাই চার্চে যান, মন্দিরে যারা যান, এই 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 ব্যাপারটাকে ব্যবহার করে কোনোভাবে সম্ভব হয় কিনা এই প্রচারটা করা, বন্যার আগাম সতর্কতা, এই জিনিসটা আমার মাথায় কাজ করলো। এবার আমি
অত্যন্ত ভালো কথা বলেছেন,
আমি দুঃখিত আমি একটু সময় নিলাম, কিন্তু এই চিন্তাগুলো আমার মাথায় আসছিল তাই বললাম। এবার আমি আমার বিষয়ে বলি, বন্যার সময় স্বাস্থ্য বিষয়ক আমি খুব সংক্ষেপে বলি যে গবেষণা, প্রথমে আমি নিজে যেহেতু গবেষণা করি,
ডক্টর নাকিবউদ্দিন, আমরা খুব সাধারণ ভাবে যাতে মানুষ, আমরা জানি যে বন্যার সময় পানি একটা বিশাল জিনিস, পানি একটা বিশাল ব্যাপার, যে বিশুদ্ধ পানি পাওয়া একেবারেই সম্ভব হয় না, মানুষ কেবলমাত্র খাওয়ার জন্যই কিছুটা পানি পায়, কিন্তু এই অবস্থায় পানিবাহিত অনেক রোগ আছে, সেই ক্ষেত্রে কি করলে মানুষ রোগ শোক থেকে মুক্তি পেতে পারে বা এড়াতে পারে সেই বিষয়টা?
সব সময় খেয়াল রাখতে হবে যে ক্লোরিনেটেড ওয়াটার, এটার যদি কোনো ব্যবস্থা করা যায় যে পানি বিশুদ্ধকরণের জন্য সরকারি উদ্যোগ, এবং মানুষ সেটা যেন জানে যে এখানে বিশুদ্ধ পানি পাওয়া যায়। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে যদি এই ধরনের পানি বিশুদ্ধকরণ কিছু কিছু ট্যাবলেট বা এই জাতীয় এগুলো যদি বন্যার আগে থেকেই মানুষকে পৌঁছে দেওয়া যায় এবং তারা যদি এগুলো রাখেন, এছাড়া যেসব নলকূপ যদি সেগুলো বন্যার পানিতে ডুবে না গিয়ে থাকে, এমন কিছু যদি পানির সোর্স যেখান থেকে এই কন্টামিনেটেড ওয়াটারগুলো মানুষের পেটে না যায়, সেই ব্যাপারগুলো যদি খেয়াল রাখা যায়, আমি মনে করি সেটা একটা ব্যাপার। আর পার্সোনাল হাইজিন, যেটা আমাদের, আমরা এটা করা বলি আমরা, কিন্তু করা খুব সম্ভব হয় না সব সময়, বাট হাত ধোয়া বা পরিষ্কার যতদূর সম্ভব খাবারটা পরিষ্কার করে খাওয়া, এই জিনিসগুলো, মাছি বা পানি জমতে না দেওয়া, আবদ্ধ পানির সোর্স গুলোকেই করে দেওয়া, এই বিষয়ে খেয়াল রাখা যতটুক সম্ভব করা।
ডক্টর নাকিবউদ্দিন, অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার ফিরে আসছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ঘরের কাছের অন্যদিকে যারা ইঞ্জিনিয়ার এবং প্রডিউসার বসে আছেন আমাকে বলছেন, তারা টেলিফোন কল আসতে শুরু করেছে, আমরা একটি কল নিয়ে নিচ্ছি। ঢাকা থেকে কল করেছেন সাদিয়া চৌধুরী। হ্যালো,
হ্যালো,
জি
আসসালামু আলাইকুম, আমি সাবিয়া বলছি ঢাকা গুলশান থেকে।
জি
বলুন। আমি আপনাদের অনুষ্ঠানটা শুনছিলাম এবং খুব ভালো লাগছিল যে আমাদের আজকের বিষয় কি হচ্ছে যে বন্যার পরিস্থিতিতে আমাদের আসন্ন কোরবানি প্রসঙ্গটা ছিল। তো আসলে আমরা তো এখন বাংলাদেশের মানুষ বিভিন্ন দুর্যোগ অসুখ বিসুখে আমরা পর্যুদস্ত বলা যায়। তো ঈদ উল আজহাটা আমাদের এমন একটা উৎসব যেখানে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু করণীয় থাকে। তো ঢাকা শহরে যেমন বর্জ্য পরিষ্কারে ঢাকা সিটি কর্পোরেশন অনেক গুরুত্ব সহকারে কাজটি করে, কিন্তু ঢাকার বাইরে এমনকি চট্টগ্রামেও এখনো যেখানে বন্যার পানিতে ডুবে আছে শহরগুলো, সেখানে বিভিন্ন রকমের অসুখ বিসুখ ছড়াচ্ছে। তো ঈদের পরে দেখা যাবে যে এই জিনিসটা আরো বেড়ে যেতে পারে। তো আমরা মানুষকে কিভাবে এটাকে সতর্কতা, মানে কি কি ধরনের অসুখ বিসুখ হতে পারে বলে আপনারা আমাদেরকে একটু সাবধানতা দিতে বলতে পারেন, বা সতর্কতা কি ধরনের অসুখের প্রাদুর্ভাব দেখা যেতে পারে বলে আপনারা মনে করেন, যদি আমাদেরকে জানাতেন তাহলে আমাদের।
সাদিয়া চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। আসলে বন্যা এই সময়টাই, ঈদটাও এসে গেছে আর মাত্র কয়েকদিনের মধ্যেই ঈদ, তো খুব স্বভাবত কারণেই আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করে থাকি এবং কোরবানি দিয়ে থাকি। তো এই অবস্থায় খুব চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমে আমি যাচ্ছি মিজানুর রহমান খান আপনার কাছে। তো কোরবানির সময় তো ঢাকার বাইরের কথা সাদিয়া বললেন যে ঢাকার বাইরে ঢাকা শহরের অনেক কিছুই গ্রহণ করা হয়েছে এই কোরবানির প্রস্তুতি হিসেবে, কিন্তু ঢাকার বাইরে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে যারা ভাবছেন যে কোরবানি দেবেন? আপনি আপনার কাছে কোনো তথ্য বা কোনো সংবাদ আছে কি?
না, ওরকমের যেটা ঐতিহ্য এবং যেটা রেওয়াজ হিসেবে বাংলাদেশে যেভাবে পবিত্র ঈদ উল আজহা উদযাপন হয় সেরকমেরই আশা করা হচ্ছে। বড় শহরগুলোতে আপনার আগে থেকে মানুষ যথেষ্ট সচেতন ছিলেন না, কিন্তু এখন শুধু ঢাকা, রাজধানী ঢাকাতেই নয়, সিটি কর্পোরেশন গুলো, পৌরসভা গুলো এখন অনেক আগের থেকে অনেক বেশি দায়িত্বশীলতার সঙ্গে কোরবানির পশু জবাই এবং তার পরবর্তী যে পরিচ্ছন্নতা যেটা করা দরকার সেটা একটা সময় কিন্তু খুব অগোছালো ছিল। এটা সাম্প্রতিক বছরগুলোতে দেখা গিয়েছে যে এই ক্ষেত্রে একটা জনসচেতনতা দেখা গড়ে উঠেছে, মানুষ অনেক বেশি যত্নের সঙ্গে। একটা সময় ছিল যে আমাদের অনেক চামড়া, যেটা আমরা বছরের এই সময়টা একটা যে চামড়া আমরা রপ্তানি করি আমাদের অভ্যন্তরীণ কারখানাগুলোতে ব্যবহৃত হয়, এগুলো যথেষ্ট অপচয় হতো। এটা এমন ভাবে তারা সংগ্রহ করতেন সেগুলো বা জবাই করতেন, সেগুলোতে একটা বিরাট পরিবর্তন হচ্ছে। এখন আপনার খুব নেগলিজিবল একটা পার্সেন্টেজ হয়তো চামড়া নষ্ট হয় জবাই করতে গিয়ে, সেটা কিন্তু এখন তার যে প্রক্রিয়াজাতকরণ সেই যে এবং বিভিন্ন কারখানায় সেটা যাওয়া এবং এগুলো অনেক উন্নত ভাবে চলে এসছে।
ধন্যবাদ।
গ্রামে
জি আবারও আপনার কাছে ফিরে আসবো। জি বলুন। অধ্যাপক আইনুন নিশাত, আপনার কাছে শুনতে চাচ্ছি এই বিষয়টি।
দেখুন, অনেকগুলো কথা আছে যে বিশেষজ্ঞ স্বাস্থ্যের কথা বললেন। একটা জিনিস কম্পেয়ার করতে হবে, এখন থেকে 100 বছর আগে কিংবা 50 বছর আগে, বাংলা হওয়ার আগে, বাংলাদেশ হওয়ার আগে, তখন একটা বন্যা হওয়া মানে তারপর পরে পানিবাহিত রোগ, কলেরা, ডায়রিয়া, শিগেলা, কি কি সব নাম দেয় তারা, এতে প্রচুর লোক মারা যেত এবং ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু বাংলাদেশের ICDDRB ORS ওরাল সালাইন তৈরি করার পরে এবং ব্র্যাকের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা পরিবার পর্যায়ে ওরাল সালাইন বানানো শেখানোর পরে প্রাক পেটের অসুখের, ডায়রিয়া বলেন, কলেরা বলেন, পেটের গোলমাল অলমোস্ট কমে গেছে। আপনাকে আমি বহু ছবি পাঠাতে পারবো যেখানে খবর কাগজে প্রকাশিত হয়েছে যে একটি মেয়ে বুক সমান পানি ঠেলে নিয়ারবাই ডিসপেন্সারি থেকে ওরাল স্যালাইন প্যাকেট কিনে আনছে 5 টাকা দাম। তারা নিরাপদ। সরকারের ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেটের কথা বলা হয়, সীমিত সংখ্যক আছে, পৌঁছে দেওয়া হয়। ত্রাণ কেন্দ্রে পৌঁছানোর কথা বলা হলে এই কথাটা শুনতে আমার খুব হাসি লাগে। এ কারণে একটু পুরোনো কথা বলি, 2007 কিংবা 2005 প্রচন্ড বন্যা হচ্ছে দেশে, ঠিক এইরকমই দেশের 40-50% ৬০ ভাগ এলাকা পানির নিচে। বিবিসির একটি টেলিভিশন চ্যানেল আমাকে প্রশ্ন করছে, তোমাদের সরকার এই যে বন্যা আক্রান্ত লোকগুলোকে কিভাবে ইভ্যাকুয়েট করবে এবং তাদের কিভাবে খাওয়া দেওয়া হবে। আমি বললাম যে তুমি বললে 8 কোটি অর্থাৎ 80 লাখ লোক আক্রান্ত হয়েছে, তো কয়জন লোক হলে 8 কোটি লোক হয় আমারে বলো। পৃথিবীর কোন দেশের সব ক্ষমতা আছে ইনক্লুডিং মার্কিন যুক্তরাষ্ট্র 8 কোটি লোককে ইভ্যাকুয়েট করে, তাহলে তোমার দেশে কি হবে? আমি কিছু হবে না, আমার দেশের লোকজনরা নিজেরা নিজেদেরই যত্ন নেয়, নিজেদের নিজেদেরই কেয়ার করে, নিয়ার বাই শেল্টার মানে প্রাইমারি স্কুল হাই স্কুলে হত দরিদ্রতা প্রথম চলে যায়, কারণ তাদের অল্প লোটাবাজি নিয়ে গেলেই চলে। নিম্ন মধ্যবিত্ত মান সম্মানের ভয়ে যেতে পারে না, উচ্চ মধ্যবিত্ত হয়তো তাদের একটু দামি আত্মীয়র কাছে যেতে পারে কিংবা একটু নিরাপদ জায়গায় যেতে পারে, উচ্চবিত্তদের ব্যবস্থা আছে। এখন এবছর যে বন্যাটা হচ্ছে, আমার সামনে এক্স্যাক্টলি বন্যার কোথায় কোথায় ডুবে আছে তার ম্যাপটা সামনে, আমি আবারও বলছি ওয়েবসাইটটা www.ffwc.gov.bd ফ্লাড ফোরকাস্টিং সেন্টার। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি লালমনিরহাট এলাকাতে প্রচন্ড বন্যার পানি জমে আছে, দিনাজপুর শহর থেকে বন্যার পানি নামেনি, চাঁপাইনবাবগঞ্জে বন্যা, চলনবিল অঞ্চলে নাটোর নওগাঁ বগুড়া সিরাজগঞ্জে ভালো বন্যা, পাবনাতে ভালো বন্যা, মুন্সিগঞ্জ মানিকগঞ্জে বন্যা, ব্রাহ্মণবাড়িয়াতে বন্যা, কুমিল্লাতে বন্যা, শরীয়তপুরে বন্যা, মাদারীপুরে বন্যা,
লিস্টটা অনেক বড়।
এই কথাটা দেখতে হবে কোন জায়গাটা ডুবে আছে। এখন বাংলাদেশের মিজানুর রহমান খান আছেন, উনি যদি 57 ধারায় আমার মামলা না করেন তাহলে ওনাকে একটু খোঁচা দিতে চাই। মিজান খোঁচা দেবেন, রাগ করবেন না তো,
না প্লিজ স্যার।
আচ্ছা, সেটা হচ্ছে ওনার কাগজে আমি একটা আর্টিকেল লেখার জন্য সাংবাদিকের সাথে সহযোগিতা করেছিলাম যে তীব্র বন্যা আসছে এবং ব্রহ্মপুত্র পিক ফ্লো এবং গঙ্গার পিক ফ্লো 18-19 তারিখে একসাথে হবে, এটাকে আমরা 88 বন্যা হিসাবে চিহ্নিত করি, এবং 21 তারিখে চাঁদপুর থেকে পানি বেরোতে পারবে না, তার জন্য দেশে তীব্র বন্যা হবে। আমার সাংবাদিক বন্ধুটি, আমি এটা লিখে দেশের বাইরে চলে গিয়েছিলাম, ফিরে এসে বললাম কই আমার লেখাটা ছাপলে না তো কেন, বলে স্যার এটা এমন একটা হয়ে গেছে যে এটা আমরা
অধ্যাপক আনুন নিশাত
আরেকবার দেখিয়ে নিতে হবে। তার মানে তারা প্যানিক ক্রিয়েট করতে চায় না। এখন এখানে যেটা লক্ষণীয়, মিজানুর রহমান খান খাদ্য ঘাটতি কতটা আছে, খাদ্য কতটা আছে এটা খাদ্য মন্ত্রণালয়ের কাজ, তাদের কথা বলেছে, কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রশংসা করতে হয়। আমাদের দেশে একটা স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার আছে, দুর্যোগ হলে কে কি করবে লেখা আছে, এর জন্য কোনো আদেশ জারির প্রয়োজন নাই, অটোমেটিক্যালি ওটা জারি হয়। সেটাকে কেন্দ্র করে দুর্যোগের যিনি ভারপ্রাপ্ত সচিব ছিলেন, সমস্ত ডিসিকে অ্যালার্ট করেছেন, আর্মিকে অ্যালার্ট করেছেন, তাদের ত্রাণ কেন্দ্রে যতটুকু খাবার ছিল, চাল ছিল, টাকা ছিল, তারা দিয়ে দিয়েছেন, এখন তাদের আরো অর্থ প্রয়োজন।
অধ্যাপক আইনুন নিশাত, আমাদের হাতে একদম সময় নেই, আমাদের আরো কলার ফোন করছে,
30 সেকেন্ডে শেষ করছি। দুর্যোগ মন্ত্রণা ব্যবস্থায় এটাকে সিরিয়াসলি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে, মানুষকে সাহায্য করছে, পানি মন্ত্রণালয় ভাব দেখিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগটা ততটা জটিল না যার সাথে আমি মোটেই একমত নই।
অনেক ধন্যবাদ, আমাদের একটি ফোন কল এসেছে, আমরা নিয়ে নিচ্ছি।
আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বেশ বন্যা পরিস্থিতি চলছে, এখনো যথেষ্ট উদ্বেগের মধ্যেই রয়েছে বন্যা কবলিত এলাকাগুলো, ত্রাণের যথেষ্ট ঘাটতি রয়েছে। তো এর মধ্যে আবার আরেকটা মুসলিমদের বড় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হতে চলেছে আগামী শনিবার। তো এই পরিস্থিতিতে প্রথমত বন্যা কবলিত মানুষগুলো নিজেদের জীবন নিজেদের জানমালের সুরক্ষা নিয়ে ব্যস্ত, তারপরে আবার ধর্মপ্রাণ মুসলিমদের একটা ইচ্ছা থাকেই যে ঠিক সময়ে কোরবানি করা, এই জন্য তারা সেই পশুগুলোকেও সঙ্গে রাখার চেষ্টা করছে এবং সেগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তাদের জন্য খানিকটা বিড়ম্বনার বিষয় হয়ে যাচ্ছে আর কি। তো এই দুই ধরনের সমস্যার মধ্যে এখন পড়ে আছে আর কি, যে প্রথমত নিজেদের সমস্যা, তারপরে আবার সামনে উৎসব পালনকে কেন্দ্র করে। তো এবার উৎসবের পরবর্তীকালে আবার আরেকটা সমস্যার মধ্যে আমরা পড়ি, যেহেতু একটা বন্যা পরিস্থিতি চলছে, কিছুদিন পর হয়তো এই জল নামতে শুরু করবে, কিন্তু তখন আবার রোগের প্রকোপ ছড়াতে শুরু করবে, এবং সেক্ষেত্রে যদি আমরা ঠিকঠাক ভাবে কোরবানি না করি, তার কোরবানির যে রক্ত বা অন্যান্য বর্জ্যগুলো যদি ঠিকঠাক ভাবে আমরা ডিসপোজ না করি, সেটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে সরিয়ে না ফেলতে পারি, তাহলে কিন্তু এই বন্যা পরবর্তী পরিস্থিতির সঙ্গে সেগুলো আরো পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে আর কি, সেক্ষেত্রে রোগ ছড়ানোর আরো ব্যাপক সম্ভাবনা থাকবে। তো এই পরিস্থিতিতে কি কি সুরক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি যাতে ঈদের পরবর্তী পরিস্থিতিতেও আমরা যেন খুব সুস্থভাবে জীবনযাপন করতে পারি বা রোগের প্রকোপ থেকে আমরা রক্ষা পেতে পারি, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ।
ধন্যবাদ জিয়াউর রহমান, চমৎকার প্রশ্ন, এবং কিছুটা আমরা আলোচনা করেছি, তবে সুরক্ষা ব্যবস্থার কথা বলেছেন যে কোরবানির সময় আমরা অনেক সময় দেখি যে, বিশেষ করে গত বছর আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে কোরবানির গরুর জবাই করার পরে রক্ত বৃষ্টির পানির সঙ্গে মিশে গিয়ে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল। তো মিজানুর রহমান খান, আপনি এই বিষয়টা সামান্য একটু আমাদের কাছে বলবেন কি যে মানে কি করা যেতে পারে যাতে এই পরিস্থিতির সম্মুখীন না হয় মানুষ?
এখন এগুলো হয়েছে কি যে সারা দেশেই, রাজধানী ঢাকা সহ আমাদের মেজর সিটিগুলোতে, এটা ডক্টর আইনুল নিশাত স্যার খুব ভালো জানবেন যে আমাদের টাউন প্ল্যানিং, আমাদের যে আবাসিক যে ব্যবস্থা শহরগুলোতে, আমাদের দ্রুত নগরায়ন ঘটছে, কিন্তু নগরায়ন খুব যত ফাস্ট ঘটছে সেটি পরিকল্পনা মাফিক একটা মাস্টার প্ল্যান বা কোনো একটা আঞ্চলিক প্ল্যান ওরকমে ধরে হচ্ছে না, সেটা একটা চিন্তার জায়গা।
আর সেটা তো দীর্ঘকালীন একটা পরিকল্পনার বিষয়, কিন্তু এখন এই মুহূর্তে ঈদ আর মাত্র দুদিন তিন দিন বাকি আছে, এই মুহূর্তে জনগণকে কিভাবে সতর্ক করলে আপনি মনে করেন যে কিছুটা এই পরিস্থিতি থেকে আমরা এড়িয়ে যেতে পারি এই পরিস্থিতি?
না, সেগুলোকে ওই যে আপনার মিডিয়া খুব একটা বড় ভূমিকা রাখতে পারে, কারণ সরকার কিন্তু এখন অনেকগুলো জনসচেতনতামূলক অনেক ইনস্ট্রাকশন এখন সময় সময় তারা বিশেষ করে মোবাইল সেটের মাধ্যমে তারা এটা দিচ্ছেন। এখন এটাকে যদি একটা সচেতনতা বৃদ্ধি করা যায়, আবার দেখুন আপনি যে একটা ইঙ্গিত দিচ্ছেন, আমার মনে পড়ছে গত বছরে একটা বিলেতের একটা কাগজে, ট্যাবলয়েড একটা কাগজে খুব বড় আকারে একটা খবর এসেছিল যাতে যে একেবারে রক্তের নদী এরকমের একটা শিরোনামে একটা খবর দেখানো হয়েছিল। পরে আসলে ওটা দেখা গিয়েছিল যে ওই কোরবানির আসলে পশু জবাই করা পানি এক জায়গায় অনেকটা জায়গা জুড়ে লাল হয়ে গিয়েছিল, ওটাকেই তারা প্রজেক্ট করেছিল। তো ওই এই যে জায়গাটা এসছে কিন্তু জলাবদ্ধতা এবং অন্যান্য এই ধরনের সংকট থেকে। তো এখন হচ্ছে যে যদি নাগরিক সচেতনতা বৃদ্ধি করা ছাড়া তালিপরি আমি মনে করি যে যদি আমরা যথেষ্ট সচেতনতা গড়ে তুলতে পারি, আমাদের সিটি কর্পোরেশন পৌরসভাগুলো আগের থেকে অনেক ভালোভাবে তারা এটা ব্যবস্থাপনার আয়োজন করে থাকে, তো নাগরিক সচেতনতা যদি বাড়ানো যায়, এবং সেই বাড়ানোটার ক্ষেত্রে আমি মনে করি যে তাদের নিজেদের নাগরিক হিসেবে দায়িত্ব পালনের অনেক বড় একটা জায়গা রয়েছে সেটা।
মিজানুর রহমান খান, আমাদের হাতে একদম সময় নেই, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন, আপনাকে আপনি খুব সংক্ষেপে একটু বলবেন, আমাদের হাতে মাত্র 30 সেকেন্ড সময় আছে।
জনসচেতনতার কোনো বিকল্প নেই, দুই দিনের মধ্যে খুব বেশি কিছু আশা করব না, কিন্তু সরকারের যে জনসচেতনমূলক যে যোগাযোগ নেটওয়ার্কটা যেটা আছে এবং মিউনিসিপ্যালিটির বিভিন্ন নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করে বলতে হবে যে সাথে সাথে জবাই, কোরবানি জবাইয়ের সাথে সাথে যেন জায়গাটা পরিষ্কার করে ফেলা হয়, যেন মাছি বর্জ্য কোনো কিছু যেন সেখানে জমে না থাকে। যদি আমরা অন্তত এতটুকু এনশিওর করতে পারি, এবং একটা কথা যেটা জবাইয়ের সাথে সম্পর্কিত না কিন্তু মাংস খাওয়ার সাথে সম্পর্কিত, কোরবানিতে অতিরিক্ত মাংস খাবেন না, রেড মিট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
অনেক ধন্যবাদ মোহাম্মদ নাকিবউদ্দিন, অধ্যাপক আইনুল নিশাত, মিজানুর রহমান খান, ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সেই সঙ্গে শ্রোতাদেরও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।